রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। শেষের গল্প সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের ঘটনাটি বর্ণিত হয়েছে শায়খ আব্বাস বাতাউই রাহিমাহুল্লাহ থেকে। তিনি বলেন, একদিন তিনি তার দায়িত্ব পালন করছিলেন, অর্থাৎ জেদ্দার সেই কবরস্থানে একটি দাফন সম্পন্ন করার জন্য তিনি যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন একটি মৃতদেহ এসেছে এবং একজন ব্যক্তি সেই মৃতদেহের পাশে অবস্থান করছে। সেই মৃতদেহের পাশে আর কাউকে আসতে দিচ্ছে না, সবাইকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না এবং অবিরাম কান্নাকাটি করে যাচ্ছে। এরপর শায়খ যখন ওই মৃতদেহটিকে গোসল করানোর জন্য নির্ধারিত কক্ষে গেলেন, তখন তিনি দেখতে পেলেন সেই মৃত ব্যক্তির পাশে শুধুমাত্র সেই লোকটি দাঁড়িয়ে আছে, মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য সেখানে নেই। এই দৃশ্য দেখে শায়খ তাকে জিজ্ঞাসা করলেন, এই মৃত ব্যক্তির পরিবারের লোকেরা কোথায়? তখন সেই লোকটি জবাব দিল, শায়খ, শুধুমাত্র আমি এখানে আছি, আমি একাই যথেষ্ট, আমি আপনাকে আপনার যাবতীয় কাজে সাহায্য করব। শায়খ তাকে বললেন যে আমার তো অনেক রকমের সাহায্য দরকার হবে, তুমি একা আমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু সেই লোকটি নাথুরবান্দা, সে আবারও বলল, শায়খ আমি একাই পারব। সেই রকম অবস্থায় শায়খ আসলে কথা বাড়ানোর মতো বা তর্ক করার মতো অবস্থায় ছিলেন না, তাই কোনো কিছু না বলে সেই লোকটির কথা মেনে নিলেন। এরপর যখন তিনি তার কাজ শুরু করলেন, তখনও দেখলেন সেই লোকটি আগের মতোই অবিরাম কান্নাকাটি করে যাচ্ছে, কিছুতেই কান্না থামানোর কোনো নিশানা নেই। এই দৃশ্য দেখে শায়খ তাকে চুপ করতে বললেন এবং বললেন যে তুমি এভাবে কান্নাকাটি করলে আমার কাজে অসুবিধা হচ্ছে। জবাবে লোকটি বলল, ঠিক আছে জি, আচ্ছা আমি চুপ করব। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবারও একেবারে শিশুদের মতো, বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করলো। বোঝাই যাচ্ছে সেই লোকটির মৃত্যুর কারণে সে খুবই আবেগী ছিল, প্রভাবিত ছিল। কিন্তু শায়খ তিনি মৃত ব্যক্তিকে গোসল দেবেন, তাকে প্রস্তুত করবেন, সেই অবস্থায় পাশে যদি কেউ এভাবে কান্নাকাটি করতে থাকে তাহলে কাজে খুবই অসুবিধা হয়। কাজেই শায়খ আব্বাস কিছুটা বিরক্ত হয়েই তাকে বললেন, তুমি ভাই বরং এখান থেকে বাইরে যাও, অন্য কাউকে পাঠাও, তোমার কারণে এই লাশের গোসল দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু লোকটি আগের মতোই আবারও শায়খকে অনেক অনুরোধ করল, কাকুতি মিনতি করে জানালো সে চুপ থাকবে, এবার আর আগের মতো অসুবিধা সৃষ্টি করবে না। যেহেতু সেই অবস্থায় তর্ক করার মতো কিংবা কথা বাড়ানোর মতো পরিস্থিতি না, কাজেই শায়খ লোকটির কথা মেনে নিলেন এবং পরিস্থিতি হালকা করার জন্য তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি জানতে চাইলেন, এই মৃত ব্যক্তির সাথে তোমার সম্পর্ক কী? জবাবে লোকটি বলল, আমি তার বন্ধু। শায়খ এই কথা শুনে অবাক হয়ে বললেন, তুমি শুধুমাত্র একজন বন্ধু, অথচ এই মৃত ব্যক্তির পিতা ভাই কিংবা আত্মীয় স্বজনকে তুমি তার কাছে আসতে দিচ্ছ না? জবাবে লোকটি বলল, শায়খ, সে আমার বন্ধু হতে পারে, কিন্তু তার এবং আমার সম্পর্ক অনেক মানুষের রক্ত সম্পর্কর থেকেও বেশি ঘনিষ্ঠ, বেশি গাঢ়। সেই ছোটোবেলা থেকেই আমরা দুইজন একসাথে বড় হয়েছি, একই কিন্ডারগার্টেনে, একই স্কুলে গিয়েছি, একই হাই স্কুলে গিয়েছি, একই কলেজে গিয়েছি, একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পড়াশোনা করেছি, এমনকি দিনের বিভিন্ন অনুষ্ঠানে, দিনই মজলিসে, দিনই হালাকাতে, সেখানেও আমরা একসাথে গিয়েছি। সেই লোকটি বলতে লাগলো, এমনকি আমরা বিয়েও করেছি একই পরিবার থেকে, আর আমাদের বাসা একই এলাকায়, সামনাসামনি বিল্ডিংয়ে। এভাবে সকল বিষয়ে আমরা একই রকম ছিলাম, আমাদের দুইজনের জীবন একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, আমরা দুইজন যে আলাদা পরিবারের এ কথা আমরা ভুলেই যেতাম। কাজেই তার মৃত্যুর পরে এইরকম একটি অবস্থায় আমি কখনোই তাকে ছেড়ে যেতে পারি না। শায়খ আব্বাস বলেন যে এরপর যখন সেই লাশটিকে প্রস্তুত করা হলো, সেটাকে দাফন করার সময় আসলো, জেদ্দার সেই কবরস্থানে, তিনি যেখানে কাজ করতেন সেটা হচ্ছে জেদ্দার অন্যতম ব্যস্ত একটি কবরস্থান এবং সেখানে প্রতি ওয়াক্তের পরেই কমপক্ষে 4 থেকে 5টি দাফনের কাজ সম্পন্ন হয়। আর সেই বিরাট কবরস্থানে কবর চেনার জন্য, চিহ্নিত করার জন্য একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে পৃথক লেইন এবং পৃথক সারি অনুসারে প্রতিটি কবরকে নাম্বারিং করা হতো। যেমন একটি লেইনে প্রায় 50টির মতো কবর থাকত, এরপর সেই লেইনে কত নম্বর কবর সেটাকে নাম্বারিং করা হতো, যেমন ধরুন তৃতীয় লেইনের 22 নম্বর কবর, এভাবে। তো সেই মৃত ব্যক্তিটির কবরের নাম্বার ছিল লেইন 7 কবর নম্বর 10, অর্থাৎ 7-এর 10 নম্বর কবর। সেই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয়, তখনও তার বন্ধু আগের মতোই কান্নাকাটি করে যাচ্ছিল। দাফনের কাজ শেষ হলো এবং সবাই যার যার বাসায় ফেরত চলে গেল। সেই দিন সেই সময়টা ছিল জোহরের ওয়াক্তের পরের সময়। পরের দিন শায়েক যখন তার অফিসে কাজ করছিলেন, তখন তিনি বাইরে কিছু মানুষের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি বের হয়ে দেখলেন আরেকটি লাশ এসেছে দাফনের জন্য। তিনি লাশ রিসিভ করার জন্য এবং সেটাকে গোসল করানোর জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে যখন সেখানে গেলেন, তখন সেই লাশের চেহারা দেখে মনে হলো এই লাশটি যেন তার কাছে পরিচিত লাগছে। মনে হচ্ছে যেন তিনি আগে কখনো এর চেহারা দেখেছেন। কাজেই লাশের আশেপাশে থাকা ব্যক্তিদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে দেখে এর চেহারা আমার কাছে পরিচিত লাগছে, আপনাদের সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? শেখ আব্বাস সাধারণত লাশের আশেপাশে থাকা ব্যক্তিদের চেহারা মনে রাখার দিকে অতটা খেয়াল করেন না, এবং যেহেতু তিনি অনেক ব্যস্ত থাকেন, বহু মানুষের সাথে তার সাক্ষাৎ হয়, কাজেই সবার চেহারা মনে রাখাও তার পক্ষে সম্ভব হয় না। তিনি যখন প্রশ্ন করলেন, তখন সেই লাশের পাশে থাকা ব্যক্তি অর্থাৎ সেই মৃত ব্যক্তির পিতা জবাব দিয়ে বললেন, শায়েখ, এই লোকটিকে আপনি চিনতে পারছেন না, অথচ এই ছেলেটা গতকালকেই তো আপনার কাজে সাহায্য করেছিল। গতকাল যে আরেকটি ছেলে মারা যায়, তখন তার পাশে যে ছেলেটা কান্নাকাটি করছিল, এই হচ্ছে সেই ছেলে। গতকাল সে নিজের বন্ধুর জন্য কান্নাকাটি করছিল, আর আজ সে নিজেই আমাদের ছেড়ে চলে গেল। শায়েখ তখন বুঝতে পারলেন, এই ছেলেটা তো গতকালকের সেই ছেলেটা যে তাকে সেই লাশের গোসল দিতে সাহায্য করছিল এবং বন্ধুর মৃত্যুতে অনেক কান্নাকাটি করছিল। তখন শায়েখ স্মরণ করলেন, গতকাল এই লোকটি বলছিল সারা জীবনে তার বন্ধুর সাথে সে কীভাবে একইভাবে চলাফেরা করেছে এবং তাদের দুজনের মধ্যে কত মিল মহব্বত ছিল। জীবনের মতো এমনকি মৃত্যুর ব্যাপারেও তাদের মধ্যে মিল দেখা গেল। বন্ধুর মতো একদিন পরে সেই যুবকটি সে নিজেও মারা গেল। ঘটনা এখানেই শেষ নয়। শায়েখ আব্বাস বাতাউই রহিমাউল্লাহ যখন যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করলেন এবং তাকে দাফন দেওয়ার জন্য নিয়ে গেলেন কবরে, তখন তিনি আরও অবাক হয়ে দেখলেন এই ছেলেটা, তার কবরের নাম্বার হচ্ছে লেন 7, কবর নম্বর 11, আর গতকাল তার বন্ধুকে যে দাফন করা হয়েছিল তার কবরের নাম্বার ছিল লেন 7, কবর নাম্বার 10। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার কুদরতে এই দুই বন্ধুকে দাফন করা হয়েছে একেবারে পাশাপাশি কবরে। শায়েখ আব্বাস বলেছেন, তিনি যে গোরস্থানে কাজ করতেন সেটা হচ্ছে জেদ্দার অন্যতম ব্যস্ত একটি গোরস্থান, এবং সেখানে প্রতি ওয়াক্তের পরেই কমপক্ষে 4 থেকে 5টি লাশ আসে তাদেরকে দাফন করতে হয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই দিন গতকালকে জোহরের পর থেকে ওই যুবকের লাশ আসা পর্যন্ত অর্থাৎ মধ্যবর্তী 24 ঘন্টায় আর কোনো মৃতদেহ আসেনি, যেটা একটি অস্বাভাবিক ঘটনা। তখন শায়েখ আব্বাস রহিমাউল্লাহ তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলার ইচ্ছা এবং কুদরতেই এই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলার ইচ্ছাতেই ওই লোকটি তার জীবনের শ্রেষ্ঠ বন্ধুর পাশেই তার কবরের ঠিকানা পেয়েছে। শায়েখ আব্বাস রহিমাউল্লাহর দীর্ঘ 30 বছরের লাশ গোসল এবং তাদেরকে দাফন করার অভিজ্ঞতার মধ্যে এটি একটি অনন্য অভিজ্ঞতা। তিনি বুঝতে পারলেন সেই দুই বন্ধু একজন আরেকজনকে ভালোবেসেছিল আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার দিনের জন্যেই একজন আরেকজনকে ভালোবেসেছিল, এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কবরের জিন্দেগিতেও পাশাপাশি কবরে তাদেরকে থাকার তৌফিক দান করেছেন। এই ঘটনার শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে ভালোবাসার গুরুত্ব। কিয়ামত দিবসে বিচারের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে আশ্রয় দান করবেন, ছায়া দান করবেন। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই ভালোবাসবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যেই মহব্বত করবে। প্রিয় শ্রোতা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর দিনের জন্য একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্ককে ধরে রাখা এবং কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে সেগুলো মিটমাট করে ফেলা, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই একজন আরেকজনের সাথে সম্পর্ক যুক্ত করে থাকা। জীবনের বিভিন্ন পর্যায়ে বহু মানুষের সাথে আমাদের সম্পর্ক হয় এবং আমরা বলি আল্লাহর উদ্দেশ্যেই আমাদের সাথে সম্পর্ক হলো, আল্লাহর উদ্দেশ্যেই আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এরপর বিভিন্ন ছোটোখাটো কারণে মান অভিমান দূরত্ব সৃষ্টি হয়, সম্পর্কগুলো কেমন যেন দূরে সরে যায়। অথচ যদি সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার জন্য আমরা একজন আরেকজনকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের উচিত সেই সব ছোটোখাটো মান অভিমান সেগুলো ভুলে পরস্পরের সম্পর্ককে মজবুত করে ধরে রাখা, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আন্তরিক মনোভাব পোষণ করা, এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করা উচিত। ইবনে হিব্বানের সহি বর্ণনায় একটি হাদিসে এসেছে, কবরে যখন পায়ের দিক থেকে আজাব আসতে থাকে তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভালো কাজ, এই বিষয়গুলো পায়ের দিক থেকে সে মৃত ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করে। ব্যক্তিগত মান অভিমান ভুলে কিভাবে আল্লাহর দিনের জন্য পরস্পরকে আল্লাহর কারণেই ভালোবাসতে হয়, সেই সম্পর্কে একটি ছোট্ট ঘটনা উল্লেখ করে আমরা আজকের পর্ব শেষ করছি ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন। এমন সময় তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত রাসূলের দিকে হেঁটে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে হেঁটে আসছিলেন যে তার উভয় হাঁটু বেরিয়ে পড়েছিল, অর্থাৎ দ্রুত হাঁটার জন্য মানুষ যেভাবে কাপড় তুলে তাড়াতাড়ি হেঁটে আসে সেভাবে তিনি হেঁটে আসছিলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথী আবু বকর এইমাত্র কারো সাথে ঝগড়া করে এসেছে। দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ঠিক সেটাই ঘটেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আবু বকর সেখানে নিজের দোষ স্বীকার করে বললেন, আমি প্রথমে তাকে কটু কথা বলেছি, কিন্তু এরপর আমি লজ্জিত হয়েছি, ওমরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা করতে রাজি হচ্ছেন না। এখন এই বিষয় নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি এই উদ্দেশ্যে যে আপনি যেন ওমরকে রাজি করান, যেন ওমর আমাকে ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কথা শুনে বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, কথাটি তিনি তিনবার বললেন। ওদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার করা মেজাজ সম্পর্কে আমরা জানি, তিনি প্রাথমিকভাবে সেই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করতে রাজি না হলেও আবু বকর সিদ্দিক যখন সেখান থেকে চলে আসেন ততক্ষণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শান্ত হন। তিনি লজ্জিত এবং অনুতপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতে চান। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন আবু বকর বাড়িতে আছেন কিনা, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই কথা কাটাকাটি মনোমালিন্যের জন্য অনুতপ্ত হন এবং পরস্পরের মধ্যে সম্পর্ককে আবার আগের মতো স্বাভাবিক করে নিতে চান। কিন্তু তিনি আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে তাকে সেখানে পেলেন না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাবলেন আবু বকর আর কোথায় যাবেন, তিনি যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। তাই ওমর ইবনুল খাত্তাব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ওমর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হেঁটে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরের দিকে তাকিয়ে থাকলেন। আবু বকর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির চিহ্ন ফুটে উঠেছে, রাগের চিহ্ন ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন। তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওমরকে কিছু করা কথা বলে ফেলেন কিনা। এ কারণে তিনি নিজে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে অন্যায় করেছি, আমি তাকে প্রথমে কটু কথা বলেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে কিছু কথা বর্ণনা করেন। এই ঘটনা থেকে যেটা বোঝা দরকার আমাদের জন্য, যেটা শিক্ষা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম তারাও মানুষ, তাদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতানৈক্য, মনোমালিন্য, কথা কাটাকাটি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে কীভাবে তারা নিজেদের মধ্যে সেই বিষয়গুলোকে মিটমাট করে নিতেন, সংশোধন করে নিতেন এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই পরস্পরের সম্পর্ককে ধরে রাখতেন, জোড়া করে রাখতেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকালে আমরা দেখতে পাই তার কোমলতা এবং আপোষকামী ইচ্ছা সেটা ফুটে উঠেছে। রাগের মাথায় ওমর ইবনুল খাত্তাবকে তিনি কিছু কথা বলে ফেলেছিলেন এটা সত্য, কিন্তু সাথে সাথেই এজন্য অনুতপ্ত হন, ওমরের কাছে ক্ষমা চান। ওমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে ক্ষমা করতে রাজি হচ্ছিলেন না। সেই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে আবেদন জানান যেন তিনি ওমরকে রাজি করান। আবার ওমর যখন আসলেন তখন রাসূলের চেহারায় যখন রাগের চিহ্ন ফুটে উঠল, আবু বকর সিদ্দিক তিনি আবারও নিজেকেই দোষী করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে অন্যায় করেছি, আমি প্রথমে কটু কথা বলেছি। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে যখন মনোমালিন্য হয়, কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তখন নিজের ভুলগুলো কী সেটাই আমাদের প্রথমে চিন্তা করা উচিত এবং নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে কীভাবে সেই সম্পর্ককে মিটমাট করা যায় সেই বিষয়টাই আমাদের খেয়াল করা উচিত। ওদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও আপোষের ইচ্ছা করছিলেন। তাৎক্ষণিকভাবে ক্ষমা করতে না পারলেও একটু পরে যখন তিনি শান্ত হন তখন তিনি বুঝতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার ক্ষমা করে দেওয়া উচিত ছিল। তাই তিনি নিজে থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে পারস্পরিক দিনী ভ্রাতৃত্ব কেমন ছিল। তারা যেভাবে একজন আরেকজনকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসতেন সেটাই হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। কোনো বিষয়ে মনোমালিন্য হলে দ্রুত সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতেন, নিজেদের মধ্যে আবার মিলমিশ করে নিতেন, মিটমাট করে নিতেন। আমাদেরও উচিত এমনটাই করা। এভাবেই আমরা পরস্পরের মধ্যে আল্লাহ তাআলার জন্যই যে সম্পর্ক সেটাকে ধরে রাখতে পারি, সেই সম্পর্ক আরও মজবুত করতে পারি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।